You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যার সম্পর্কে বলব, তিনি ডক্টর ওয়ালিউজ্জামান আশরাফি এবং তিনি ডক্টর মোহাম্মদ আশরাফি নামে পরিচিত। ওনার সম্পর্কে বলতে গেলে সবার আগেই বলতে হয় তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। 1971 সালে প্রথম বর্ষের ছাত্র ছিলেন সরকারি ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং 1977 সালে উনি MBBS পাশ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। এরপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে উনি সার্জিক্যাল ট্রেনিং করেছেন এবং 1982 থেকে পিএলওতে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন। এরপর অনেক বছর ইরাক এবং ইরানে কাজ করেছেন। তারপরে 1978 ভিয়েনাতে সার্জারিতে ডিপ্লোমা করেছেন। এরপর সার্জিক্যাল স্পেশালিস্ট হিসেবে 1989 থেকে 92 পর্যন্ত কাজ করেছেন এডিনবার্গ ইউকেতে এবং এডিনবার্গ ইউকে থেকে FRCS করেছেন। 1996 এবং 96 থেকে 2007 পর্যন্ত ইউকেতে কাজ করেছেন। 2002 থেকে 2003 উনি ব্রিজিং কোর্স করেছেন নিউজিল্যান্ড থেকে। দেন 2004 থেকে 2009 অস্ট্রেলিয়ায় সিনিয়র রেজিস্ট্রার সার্জারিতে কাজ করেছেন এবং 2009 থেকে এখন পর্যন্ত উনি বাংলাদেশে সিটি মেডিকেল কলেজে প্রফেসর অব সার্জারিতে কাজ করছেন।
তিনি বর্তমানে একজন অধ্যাপক এবং হেড অব সার্জারি হিসেবে সিটি মেডিকেল কলেজ গাজীপুর ঢাকায় কাজ করছেন। তার স্ত্রী অস্ট্রেলিয়াতে একজন সিনিয়র কনসালটেন্ট। তার বড় ছেলে ডাক্তার হিসেবে অস্ট্রেলিয়াতে কর্মরত রয়েছেন। আর তিনি ইউরোলজিতে স্পেশালিস্ট এবং তার মেজর ছেলে রেড অঙ্কে ট্রেনি এবং ছোট ছেলে জেনারেল সার্জারিতে ট্রেনিং করছেন। তার হবি একজন খুবই একটা ইন্টারেস্টিং একটি হবি। তার হবি হচ্ছেন পারফেকশন ইন মেডিকেল এডুকেশন এবং এই নিয়ে তিনি বাংলাদেশে অনেকদিন ধরে কাজ করছেন। এছাড়াও তিনি তার মিউজিকে খুব বড় রকমের একটি হবি রয়েছে। তিনি অত্যন্ত ভালো গানও করেন এবং তার গান শোনার একটি ভালো রকমের বড় রকমের বাতিক রয়েছে। এছাড়াও যে কোনো ধরনের ফিলান্থ্রোপিক অ্যাক্টিভিটিতে তার যথেষ্ট রকমের ইন্টারেস্ট রয়েছে। ডক্টর আশরাফি আজ আমাদের বলবেন প্রোস্টেট এনলার্জমেন্ট, টর্শন অফ দি টেস্টিস এবং হার্নিয়া নিয়ে। ডক্টর মোহাম্মদ আশরাফি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একই সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানটি করার জন্য। আপনি কেমন আছেন?
আমি ভালো আছি।
আপনি প্রায় ব্রিসবেনে আসেন, ব্রিসবেনে আপনার পরিবার রয়েছে এবং সেই সাথে আপনি বাংলাদেশেও বাংলাদেশে আপনি কাজ করছেন এই মুহূর্তে দেশের জন্য। তো এই যে আপনি যেটাকে বলে যে অস্ট্রেলিয়াতে আমাদের যে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এইটা আপনার জীবনে কিরকম বা আপনি কিরকম ফিল করেন এই যে আপনাকে কাজের জন্য বাংলাদেশে যেতে হচ্ছে এবং তারপরে আবার আপনার ফ্যামিলি এখানে রয়েছে? ডু ইউ এনজয় ইট? মানে আপনার কি এটা ভালো লাগে?
প্রথমত আসসালামু আলাইকুম আমাদের শ্রোতা বন্ধুগণ। আমার এই বিষয়টা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের ভিতরে কাজ করা ভালো লাগে, ইন দি সেন্স যে আমি এখানেও ইউকিউতে সার্জিক্যাল ট্রেনার, আমি সার্জিক্যাল লেকচার নেই এবং বাংলাদেশেও মেডিকেল এডুকেশনটাই আমার প্রধান এবং প্রথম আমার পেশা। তো আমার মনে হয় পারফেকশন, বাংলাদেশ থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ থেকে আমি আসি এখানে, আবার এখান থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে সেটা মেডিকেল স্টুডেন্টদের দিই। আমার মনে হয় সেদিক দিয়ে আমি এই কাজটাকে এনজয় করি।
তো এইটা একটা বেশ ভালো একটা এক্সচেঞ্জ চলে, নলেজ অফ এক্সচেঞ্জ এন্ড অবশ্যই নলেজ অফ কালচার। তো যেটা বলতে চাই যে আপনি মানে সবচেয়ে বড় পরিচয় যেটা আসলে এটা কিন্তু একটা বড় পাওয়া এবং এই সৌভাগ্য যারা আমরা পরবর্তী জেনারেশন তাদের হয়নি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে একদম সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, যেটা আপনার জীবনে ঘটেছে এবং আপনি মনে করেন এবং আমরাও মনে করি যে একটি মানুষের একটি মুক্তিযোদ্ধা জীবনে তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা। তাহলে এই মুক্তিযুদ্ধের একটু যদি স্মৃতি আমাদের বলতেন যে কিভাবে আপনি এর সাথে জড়িত হয়ে পড়লেন এবং এই যে মানে অ্যাচিভমেন্টের যে একটা মানে টেস্ট, এটা কিরকম বা আপনার কাছে কিরকম লাগে এখন এতদিন পরে?
আমি আমার মনে হয় আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীতে আপনি ভালো কাজ কি করেছেন, তাহলে আমি প্রথমে বলবো যে সেটা মুক্তিযুদ্ধ। আমার একজন সিনিয়র প্রফেসর আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন, তিনি প্রফেসর আব্দুল মান্নান, যে আশরাফি জীবনে ভালো কাজ কি করেছো? তখন আমি ইন্টার্নি ডাক্তার ছিলাম বা ইন্টার্নি এই মাত্র শেষ করেছি। তো আমি বলতেছিলাম আমি খুঁজে পাচ্ছিলাম না যে কি হোয়াট হ্যাভ আই ডান ফর ম্যানকাইন্ড, দেন আই জাস্ট প্রোনাউন্স দ্যাট আমি আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি। And he said to me, he stopped for a while and he said that tumi to kichu bolte parcho kintu ami to kichui korini
shetai.
He was a senior professor then. However, ta ami mukti juddho amar kache jiboner ekta birat boro chetona, karon mukti juddher e ta amar dadar baba mukti juddhe chilen, chini 1857 saler biplobe uni ongsho grohon korechilen, ami tare sipahi biplobe. Tar pore amar dada british der biruddhe তখন ওনার জিন্দগিতে অনেকবার ইভেন কোর্ট কেস পর্যন্ত উনি করছেন এবং উনি উনি জেল খাটছেন ইংরেজদের বিরুদ্ধে কেস করতে গিয়ে। আমার বাবাও ছিলেন তদানীন্ত আসামকে বাংলাদেশের অংশ হিসেবে গ্রহণ করার জন্য উনি ওনার চেষ্টা ছিল, শেষ পর্যন্ত হয়নি। এবং আমি মুক্তিযুদ্ধে যে যাব এটা আমি বুঝতে পেরেছি 1969 সালে গণ আন্দোলনের সময়। তারপরে যখন আমি দেখলাম যে বাঙালিদের অধিকার যুদ্ধ ছাড়া হবে না, 7ই মার্চ বঙ্গবন্ধুর বক্তৃতার পরে আমি বুঝতে পেরেছি যে যুদ্ধ আমাদের করতেই হবে, মেডিকেলের পড়াশোনা আপাতত বন্ধ। তো তারপরে আমার বাড়ি সীমান্তের কাছেই এবং আমরা 26শে মার্চে প্রথম আমরা সেখানে একটা এগ্রিগেশন করি এবং আমার নিজের হাতে লেখা যে যারা যারা সম্ভাব্য মুক্তিযোদ্ধা হবে তাদের আমি 78 জন লোকের একটা লিস্ট করি, অধিকাংশই ছাত্র ছিল তখন। কিন্তু দুঃখের বিষয় ওই 78 জনের ভিতরে সবাই প্রায় রাজাকার হয়ে গেছিল পরে, আমরা 3 থেকে 4 জন আমরা মুক্তিযোদ্ধা হয়েছিলাম আর কি। তো যাই হোক, আমি ওপারে যখন গেলাম 27শে মার্চে আমরা ওপারে যাই এবং ওখানে বিএসএফদের সাথে চেষ্টা করি যে আমাদের যাতে ট্রেনিংয়ের ব্যবস্থা হয় এবং তারা বেশ সাহস দেয় আমাদেরকে ট্রেনিং করার। এবং মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমি যে দলটা গঠন করি সেটা হলো ওই ধানোয়া কামালপুর এবং শ্রীবর্দি ওই এলাকার লোকাল ছেলেদের নিয়ে, যারা আপনারা নিশ্চয়ই শুনতে পাবেন যে কামালপুর কমলপুর বলতো তখন বিবিসির থেকে, সেই কামালপুর একটা অত্যন্ত হট স্পট ছিল মুক্তিযুদ্ধের সময় এবং সেখানে বহু মুক্তিযোদ্ধা, বহু সাধারণ মানুষ এবং বহু রাজাকার এবং পাকিস্তানি আর্মিরও শেষ মুহূর্ত ছিল সেখানে, কারণ আমরা যা সশস্ত্রভাবে যুদ্ধ করেছি সেখানে। আমি প্রথম, আমার কোম্পানিকে টাইগার কোম্পানি বলতো, আমি প্রথম মুক্তিযোদ্ধা যে সশস্ত্র 2 জন রাজাকারকে ধরে নিয়ে গেছিলাম আমাদের ইন্ডিয়ার ক্যাম্পে।
চমৎকার।
এবং আমি যুদ্ধ করি, যুদ্ধের সময় আমাদের গুলিতে নিহত পাকিস্তানি আর্মির লাশ পর্যন্ত নিয়ে গেছিলাম আমি। আমার আমার একটা নিকনেম আছে যে লতা কোম্পানি কমান্ডার, তখনকার যে বিচিত্রা স্বাধীনতার ইয়েতে, স্বাধীনতার পরেই ফেব্রুয়ারি 1972-এর একটা বিচিত্রা আমার নিকনেমে লতা কমান্ডার হিসেবে লেখা আছে আর কি।
আপনি ময়মনসিংহ মেডিকেল থেকে, ময়মনসিংহ মেডিকেল থেকে আপনি MBBS পাশ করেন 1977 সালে এবং এরপরে আপনি 1982 সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO যেটা তাদের তাদেরকে সাহায্য করার জন্য আপনি চলে গেলেন বৈরুতে।
জি,
এই যে এই এক্সপিরিয়েন্সটা কিরকম ছোট করে যদি একটু বলেন আমাদের।
যে তখন বাংলাদেশ একটা এনভেলপ বিক্রি করতো, 19 পয়সা একটা এনভেলপ বিক্রি করতো, তার ভিতরে 3 পয়সা PLO দের জন্য যেত।
আচ্ছা,
সেই আবেগেই আমি আর একজন 2 জন ডাক্তার সহ আমরা PLO তে যাই, অর্থোপেডিক্স এর রেজিস্ট্রার হিসেবে আমি কাজ করলাম সেখানে। তারপরে সেখানে কিছুদিন পরে আমাকে PLO-র পুলিশ ডিপার্টমেন্টে দেওয়া হয়, পুলিশে ওখানে আমরা চাকরি করার যুদ্ধ হয়। আর কিছুদিন পরেই সাতিলা সাবরা ম্যাসাকার যেটা হয় সেটাতে সাতিলা সাবরায় আমরা গেছি, আমাদের রুগীরা, আমাদের হাসপাতালের নাম ছিল সাবরা হাসপাতাল। এবং আই লার্নড আর অ্যারাবিক দেয়ার, ওয়ান ইম্পর্টেন্ট বেনিফিট, আই ক্যান স্পিক ইন অ্যারাবিক।
অ্যান্ড
লেটার উই কেম টু ইরাক, that Arabic helped me.
Yeah, definitely.
আমি সাবরা সাতিলা হসপিটাল, সাবরা হসপিটালে যে কাজ করার সময় যে দেখলাম যে একটা মানুষ, ভালো মানুষ আমার সামনে থেকে আমাকে একটা কফি দিত, একটা ছেলে কফি কাপটা দিয়ে সে গেছে, একটু পরে তাকে নিয়ে আসছে। আমি বিশ্বাসই করতে পারিনি, এই ছেলেটা পাঁচ মিনিট আগে ভালো মানুষ ছিল, সে এখন মোটর শেল টেল লেগে একেবারে শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার। যুদ্ধ আমার মনে হয় আমার সঙ্গে কেন লেগে আছে, আমার মনে হয় যুদ্ধ ছাড়া পাওয়া খুব কঠিন।
মানে শান্তি, শান্তির বিকল্প আসলে কিছু নাই। আমরা কোনোদিন কোনোদিনই যুদ্ধ চাই না, আমরা চাই যে পৃথিবীর সমস্ত মানুষ সবাই মিলে একসাথে যেন শান্তিতে থাকে। কারণ যুদ্ধের ভয়াবহতা আসলে এটা
ভয়ঙ্কর,
একটা ভয়ঙ্কর, এটা না দেখলে বোঝা যায় না।
কত সংসারকে নষ্ট করে দিচ্ছে, কত পরিবারকে ছিন্ন ভিন্ন করে ফেলছে।
সত্যি, যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা অত্যন্ত ভারী কথায় চলে যাচ্ছি, আর কোনো আবেগী কথা নয়। এখন আমি চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ দাস সাহেব, আপনি যদি একটু বলেন এই টেস্টিকুলার এনলার্জমেন্ট নিয়ে, এটা বর্তমানের বেশ একটা
প্রোস্টেটিক এনলার্জমেন্ট,
আই এম সরি, দুঃখিত শ্রোতা বন্ধুরা, প্রোস্টেট এনলার্জমেন্ট, আমি ডাক্তার নই, মাফ করুন, একটু যদি বলেন।
প্রোস্টেট একটা গ্ল্যান্ড, যেটা প্রস্রাবের থলি আমরা যেটা বাংলাতে বলি, প্রস্রাবের থলি এবং প্রস্রাবের রাস্তার মাঝামাঝি একটা জায়গায় থাকে। এটা এমন একটা গ্ল্যান্ড যেটার ভিতরে কিছুটা মাসল ফাইবার থাকে, কিছুটা গ্ল্যান্ড থাকে, কিছুটা ফাইব্রাস টিস্যু থাকে, এবং এটা খুবই একটা কমপ্লিকেটেড গ্ল্যান্ড। এটা মানুষ যেমন বয়স হলে পরে যেমন তার চুল বা দাড়ি সাদা হয়ে যায়, বা দাঁতগুলো নড়বড়ে হয়ে যায়, বা বার্ধক্যের যত সাইন আমরা দেখি, তার একটা সাইন হলো প্রস্টেট বড় হয়ে যায়। হিপোক্রেটিসের আমল থেকে বহু বছর আগে থেকে মানুষ জানতো যে বৃদ্ধরা একটা প্রস্রাবের কষ্টে ভুগে। প্রস্রাবের রাস্তাটা কোনো একটা সময় এই গ্ল্যান্ডের ভিতর দিয়ে পাস করে। তো একটা টানেল যদি মনে করেন একটা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে, টানেলটা যদি যদি পাহাড়টা কোনো কারণে ধসে পড়ে তখন টানেলটা ছোট হয়ে যায়। ঠিক সেই রকমভাবেই প্রস্টেট একটা গ্ল্যান্ড যেটা প্রস্রাবের রাস্তাকে চাপ দেয়, এবং একটু বয়স হয়ে গেলে পরে প্রস্রাবের নানান ধরনের সমস্যা শুরু হয়ে যায়। ডায়াবেটিস প্রোস্টেটিক এনলার্জমেন্ট এটা একটা সত্যিকারভাবে একটা সমস্যা, এবং এটাতে প্রত্যেক পুরুষ মানুষকেই ভুগতে হবে। প্রোস্টেটের গ্ল্যান্ডের যে গ্ল্যান্ডটা যে ফুলে যাচ্ছে, রাস্তাটাকে চিকন করে দিচ্ছে, এটার বিরুদ্ধে খুব একটা বেশি কিছু আমাদের করার নাই। কিন্তু এর যে আলামতগুলো যাতে একটু কম প্রমিনেন্ট হয়, এবং রুগীকে বেশ কিছু নিয়মকানুন শিখানো, যেগুলাতে আমরা কাউন্সেলিং বলতে পারি, যে রুগীকে যদি আমরা কাউন্সেলিং করি যে তারা আগে মানে নর্মালের চাইতে একটু ভালো জীবনযাপন করতে পারে আর কি, কিন্তু একেবারে প্রিভেন্ট করার মতো তেমন কিছু আমাদের হাতে নাই।
ম্যানেজমেন্টের মধ্যে কি কি পড়তে পারে?
ম্যানেজমেন্টের ভিতরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে রোগটা কি পর্যায়ে আছে। যেমন ধরেন মনে করেন প্রথম যেটা হয় প্রস্রাবের রাস্তাটা, প্রস্রাবের রাস্তা ছোট হয়ে যায়, তার ফলে তার যে স্ট্রিম যে থাকে সেটা কমে যায়, এবং তার যে নর্মালি আমরা যখন প্রস্রাব করি তো প্রত্যেকটা একটা ফুট প্রস্রাব ভিতরে থাকে না, কিন্তু যদি প্রস্টেটিক এনলার্জমেন্ট হয় তার কিছুটা ইউরিন থেকে যেতে পারে। উই কল ইট রেসিডুয়াল ইউরিন। রেসিডুয়াল ইউরিন থাকলে পরেই ইনফেকশনকে ইনভাইট করে। তো ইনফেকশন হলে পরে তার অন্যান্য আলামত যেমন ঘন ঘন প্রস্রাব করা বা প্রস্রাবের রাস্তা জ্বালা পোড়া করা, এই আলামতগুলো বেশি হতে থাকে। সুতরাং এটা একটা একটা সমস্যা বটে। প্রোস্টেট যে এনলার্জমেন্ট হয় তার প্রায় শতকরা 70% মতোই হলো সাধারণত বিনাইন এনলার্জমেন্ট আমরা বলি, মানে ওই ওই প্রোস্টেটের সোয়েলিংটা পারসি এমন কোনো একটা ক্ষতি করবে না যেটা ক্যান্সারের যেটা ক্ষতি করে। কিন্তু প্রোস্টেটিক ক্যান্সারটা হলো যে এমন একটা ক্যান্সার সেটা খুব র্যাপিডলি ছড়ায় পড়ে, এবং সেটা বোনসে যায়, লাংসে যায়, অন্যান্য জায়গায় তো ব্রেনে যায়, বা ব্রেনের পাতলা যেসব হাড়াহাড়ি আছে মানুষের সেখানে ছড়ায় পড়ে। তো প্রোস্টেটিক ক্যান্সারটা একটা ভয়ঙ্কর জিনিস, কারণ এটার চিকিৎসা খুব একটা ভালো চিকিৎসা এখন পর্যন্ত নাই। যে ধরনের চিকিৎসা আমরা করি সেটা হয়তো নানান ধরনের রেডিয়াম ইঞ্জেকশান, রেডিয়াম নিডল সেটা প্রোস্টেটে দেওয়া, বা বিরাট রকমের ডেবিলিটেটিং সার্জারি, প্রস্রাবের রাস্তা, প্রস্রাবের ব্লাডার এবং প্রোস্টেট সব কিছু ফেলে দেওয়া যদি দিতে হয়, তখন অনেক ধরনের আফটার ওয়ার্ক অনেক বেড়ে যায় আমাদের। তো আমরা যদি প্রস্রাবটা ফেলে দিই তখন প্রস্রাবটা কীভাবে হবে এর জন্য নতুন একটা পথ ইয়ে করতে হয়।
ওকে,
এবং এটা একটা খুব ডিফিকাল্ট একটা সার্জারি যদি প্রস্টেটিক ক্যান্সারের জন্য এসে। অধিকাংশ ক্ষেত্রেই ক্যান্সারের জন্য চিকিৎসা সার্জিক্যাল না করে আমাদের দেখা যায় যে রেডিয়েশন বা কেমো বা সার্জারিতে অন্তত কিছুটা হেল্প নেওয়া, মানে ধরেন মনে করেন যে একটা পুরুষ মানুষের অন্ডকোষ থাকে, অন্ডকোষটাকে ফেলে দেওয়া, কারণ তাকে হরমোনাল ট্রিটমেন্টের ভিতরে সেটা আনা, তো মানুষের জন্য একটা বিরাট রকমের সাইকোসোমেটিক মানে সাইকোলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ একটা বিরাট রকমের একটা ফিজিক্যাল প্রেশার পড়ে যায়।
ওকে, প্রায় জিবির কাছে শোনা যায় যে পেশেন্টরা আসে পিএসএ প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, সো এটা এটা দিয়ে কি আমরা ডিটেক্ট করতে পারি সেই যে প্রোস্টেট ক্যান্সার হয়েছে কি হয়নি?
এটা একটা এনজাইম যেটা সাধারণত প্রোস্টেট ক্যান্সারে বেড়ে যায়, এবং বেড়ে গেলে তার প্রতি প্রথমে আমরা ধরে নিব আনটিল প্রুভেন আদারওয়াইজ, আমরা ধরে নিব যে হ্যাঁ প্রোস্টেটিক ক্যান্সারের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যে আদার টেস্টগুলো করি, যেমন এমআরআই অথবা আমাদের সিটি স্ক্যান অথবা ডাইরেক্টলি বায়োপসি করা, নিডল বায়োপসি করা, এগুলাতে সাধারণত পজিটিভ যদি হয় তখন আমরা কনফার্ম করতে পারি যে এটা প্রোস্টেটিক ক্যান্সার, এবং সে তার স্টেজিং অনুসারে তাকে কি করব আমরা, তাকে কি সার্জারি করব নাকি কেমো দিব নাকি হরমোন থেরাপি দিব নাকি রেডিক্যাল সার্জারি যদি করি তাহলে তো তার তার পেশেন্টের অ্যাকসেপ্টেন্সের ব্যাপার।
আচ্ছা ডাক্তার মোহাম্মদ আশরাফি, একটা জিনিস খুবই ইনক্লুসিভ, আমি যেটা যে অস্ট্রেলিয়াতে বা যে কোনো উন্নত দেশে আর কি সার্ভিক্যাল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার এই ক্যান্সারগুলোর জন্য কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম আছে, কিন্তু আনফর্চুনেটলি প্রোস্টেট ক্যান্সারের জন্য কিন্তু কোনো স্ক্রিনিং প্রোগ্রাম এখন পর্যন্ত আমরা অস্ট্রেলিয়াতে দেখিনি, এটার কি কোনো স্পেসিফিক রিজন আছে থাকা তো উচিত?
রিজনটা আমি স্ক্রিনিং মানে কতগুলো কোনো উপসর্গ নাই কিন্তু সাসপিশন আছে এরকম লোকদেরকে একটা সহজ টেস্ট করে যাতে আমরা বুঝতে পারি ইয়েস অর নো, কিন্তু পিএসএ এমন কোনো টেস্ট না যেটাতে আমরা একটু বেড়ে গেলেই আমরা বলতে পারবো যে তার প্রোস্টেট ক্যান্সার আছে, অথবা কম থাকলেই যে আমরা বলে দিব যে না তার প্রোস্টেট ক্যান্সার নাই, এটা একটা লেভেল অফ সাসপিশন শুধু বাড়ে। পিএসএ একটু বেড়ে গেলেও আমি তাকে আরও ফার্দার ইনভেস্টিগেশন করে দেখব যে এই লোকটা কি প্রোস্টেটিক ক্যান্সারের লেভেলে আছে কি নাই, কিন্তু দেখা গেছে যে ওই টেস্টটাও অতটা সেন্সিটিভিটি বা কতগুলো স্ট্যাটিস্টিক্যাল টার্ম সেন্সিটিভিটি স্পেসিফিসিটি তো এমন নাই যে যার জন্য আমরা বলতে পারি যে এই টেস্ট করলে পরে আমরা একটা অ্যাসিড টেস্টের মতো আমরা ক্লিয়ার হয়ে যাবো যে আছে অথবা নাই। এফেক্টিভ ট্রিটমেন্ট অস্ট্রেলিয়াতে এই ট্রিটমেন্ট নাই, এবং থাকলেও সেগুলো এতই ডিভাস্টেটিং ফর পেশেন্ট অ্যান্ড ফর দি এন্টায়ার মেডিকেল টিম। অনেক সার্জনই হয়তো পছন্দ করবে না যে এই লোকটা হয়তো একই সাথে হয়তো তার ডায়াবেটিস খুব সিরিয়াস পর্যায়ে আছে অথবা হার্ট অ্যাটাক বা সমস্যায় আছে, তাকে অপারেশন এত ম্যাসিভ একটা অপারেশন করার জন্য সার্জন উইল নট ট্রাই বা পেশেন্ট উইল নট ভলান্টিয়ার যে কোনটা দিয়ে তার মর্টালিটি সে আগে মারা যেতে পারে সে হয়তো ডিসাইড করবে। এই এই কারণে অনেক সময় স্পেসিফিক চিকিৎসা যেহেতু নাই তারা অ্যাকসেপ্ট করে না যে আমরা এই স্পেসিফিক
অস্ট্রেলিয়াতে যাই হোক কিছু হলো স্ক্রিনিং
প্রোস্টেটের কথা, আমরা তো ক্যান্সারের দিকে চলে গেছি কিন্তু প্রোস্টেট যে নর্মালি যে বড় হয় এর জন্য কিন্তু বাংলাদেশে প্রচুর অপারেশন হচ্ছে, টিইউআরপি বলি আমরা, ট্রান্স ইউরেথ্রাল প্রোস্টেটিক রিসেকশন টিইউআরপি, এইটাতে প্রোস্টেটে একটা মেশিন আছে সেটা ইউরেথ্রা দিয়ে ঢুকে নারকেল কুড়ানোর মতো করে, আমরা বিনাইন যদি জানি তো ওই ওই যে জিনিসটা ইউরেথ্রাকে চিকন করে দিয়েছিল তার রাস্তাটাকে একটু বড় করে, তার তার কিছু অসুবিধা হয় একেবারে দিয়েছে, মানে ধরেন মানে একটা পুরুষ মানুষ তো অনেক বয়স পর্যন্ত হয়তো সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে কিন্তু তাদের যে ইজাকুলেশনটা প্রোস্টেটিক প্রোস্টেটটা যদি নর্মাল থাকে তার যে ইজাকুলেশন হয় কিন্তু এই প্রোস্টেটেক্টমি করা টিইউআরপি করার পরে তার ইজাকুলেশনটা হবে সেটা ভিতরে জমা থাকবে, তারপর নেক্সট যখন ইউরিন করবে সে তখন সেটা চলে
আসবে। বোঝা যাচ্ছে মানে বেশ ভিতরে বেশ খানিকটা সাইকোলজিক্যাল ট্রমাও এটার সাথে বেশ খানিকটা ইনভলভ, যত না ফিজিক্যাল ট্রমা আছে তার সাথে অনেক বেশি। ডাক্তার মোহাম্মদ আশরাফি, এই সময়ে এই মুহূর্তে আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো এবং আরো কথা হবে আপনার সাথে।
থ্যাংক ইউ।
বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম। সো ডক্টর আশরাফি, আপনি অনেক ভালো গান গান আমরা শুনেছি, তো আমাদের শ্রোতা বন্ধুরা ডিমান্ড করতেছে আপনার কাছ থেকে কিছু দুলান যদি গান গেয়ে শোনাতেন।
ডাক্তার এবং গান আমি জানি যায়, কিন্তু একজন সার্জন এবং গান, এটা খুবই একটা অদ্ভুত একটা কম্বিনেশন, মানে কিভাবে আপনার খুবই ইন্টারেস্টেড আমি যদি বলতেন?
আমি গানের প্রতি প্যাশন আমার বলতে হবে, এটা কিছুটা অনেকাংশে আমার মনে হয় পারিবারিক। ছোটবেলা থেকে ভালো লাগতো গান আমার শুনতে বা গান গাইতেও ভালো লাগতো আর কি, এই জন্যই আর কি।
যে কোন স্পেসিফিক জনরা কি আছে আপনার যেটা আপনার ভালো লাগে, যে এই স্টাইলের বা এই টাইপের গান আপনার বেশি আপনাকে বেশি টানে?
আমি বেশ কিছুদিন গান শিখছি, তখন আমি সাধারণত বেশি অংশ আমি একটু ক্লাসিক্যাল আধুনিক যেসব ওগুলা গান আমি প্র্যাকটিস করতাম আর কি।
যেটা বললো যে শ্রোতা দিমান একটু,
আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো, যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও হোক মূল্য পেতেই পারো, আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো, যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও হোক মূল্য পেতেই পারো, আমায় একজন সাদা মানুষ দাও। উত্তর মেরু হতে দক্ষিণ মেরু যত মানুষ আছে যত মানুষ আছে, পশ্চিম হতে ওই পূর্ব দিগন্তে মানুষ আছে যত মানুষ আছে, একই রক্ত মাংসে গড়া প্রেম প্রীতিতে হৃদয় ভরা, একই রক্তে মাংসে গড়া প্রেম প্রীতিতে হৃদয় ভরা, সেই মানুষে কেন তোমরা ভিন্ন করো ভেদাভেদ সৃষ্টি করো, আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো, যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও হোক মূল্য পেতেই পারো, আমায় একজন সাদা মানুষ দাও।
বাহ, চমৎকার চমৎকার।
ডক্টর আশরাফি, টেস্টিকুলার টর্শন এই রোগটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি।
টেস্টিকুলার টর্শন, টেস্টিসটা যদি আপনি মনে করেন যে টেস্টিসের শেপটা অনেকটা একটা কাঁচা আম, যেভাবে একটা যদি মনে করেন একটা স্টকে একটা আমি আছে ঠিক সেভাবে ঝুলে থাকে, টেস্টিসটা তৈরি হয় মানুষের পেটের ভিতরে। টেস্টিস শুধু পুরুষ মানুষেরই আছে, সেটা কিডনি লেভেলে তৈরি হয়, কিন্তু আস্তে 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 এটা বডিটা যখন বড় হতে থাকে এটা নেমে আসে, ডেলিভারির সময় টেস্টিসটা নেমে আসে। তো একটা একটা বুটার ভিতরে একটা আম যেভাবে ঝুলে থাকে সেরকম। তো এটা সাধারণত যদি একেবারে নর্মাল টেস্টিস থাকে সেটা ঘুরে আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু টেস্টিকুলার অনেক অ্যাবনর্মালিটি আছে, যেমন আনডিসেন্ডেড টেস্টিস, ম্যাল ডিসেন্ডেড টেস্টিস, বা একটু সেখানে টেস্টিসটা ডাইনে বাঁয়ে দুই দিকেই 360 degrees অথবা 280 degrees টুইস্ট করতে পারে, যেহেতু এর সার্কুলেশনটা উপরে থেকে নিয়ে আসে, টেস্টিকুলার আর্টারিটা সাপ্লাই দেয় এবং ভেইনগুলো আবার নিয়ে সেই টেস্টিকুলার লেভেলেই আবার ড্রেন করে, একটু সৃষ্টির দিক দিয়ে এক জিনিসগুলো একটু একটু ফানি মনে হয় আর কি। যাই হোক, সেই টেস্টিসটা যদি ঘুরে যায় তো তার সার্কুলেশনটা নষ্ট হয়ে যায়, এবং যদি ঘুরে সার্কুলেশন নষ্ট হয়ে যায় উইদিন 6 hours সেটাকে আনটুইস্ট না করতে পারলে টেস্টিসটা মারা যেতে পারে, এবং এই এই ভুলটা বেশি হয়, এই কারণে টেস্টিসের এই জিনিসটা খুব কম হয়, কিন্তু যদি হয় সেটা ইমিডিয়েটলি ম্যানেজমেন্ট করতে হবে। তো এর কারণ হলো যে যদি ম্যানেজমেন্ট না হলে টেস্টিসটা নষ্ট হয়ে যাবে, আর টেস্টিস যতটা ফিজিক্যাল নেসেসিটি তার চাইতে বেশি সাইকোলজিক্যাল নেসেসিটি অত্যন্ত বেশি। একটা ইয়াং ম্যান হয়তোবা যখন সে ইয়াং সে বুঝতে পারে না যে টেস্টিসটা কীরকম, কিন্তু ভবিষ্যতে যখন সে একটু বড় হবে টেস্টিসের ইসে, আমাদের পৃথিবী এতদিন টিকে আছে, এত মানুষ বাড়তেছে টেস্টিসের কারণে, টেস্টিস যদি না থাকতো তাহলে মানুষের সংখ্যা হতো না, আমরা এত সুন্দর সন্তান পেতাম না, বা আমাদের বাপ মা আমাদেরকে পেতো না, এইরকম একটা কমপ্লিকেটেড একটা জিনিস।
তাহলে এটা ডিটেকশন কিভাবে করে?
উপসর্গগুলো হলো কি, এটা সাধারণত ইয়াং ম্যানদের হয়, ইয়াং ম্যান বলতে গেলে 10 থেকে 30 বছরের মতো যে সময়টা, সেটাতে হঠাৎ হয়তো খেলতেছিল বা জালাফাচ্ছিল বা নর্মাল অ্যাক্টিভিটির ভিতরে হঠাৎ দেখা গেলো টেস্টিসটা ঘুরে গেল, এবং টেস্টিসটা ঘুরে গেলে পরে সে প্রচণ্ড ব্যথা পায়, ব্যথাটা টেস্টিসে না হয়ে পেটে হয় সাধারণত, এবং সেটাই এত বেশি হয় যে বমি শুরু করে এবং সে কাউকে পেটে তল পেটে হাত দিতে দিচ্ছে না। তারপরে দেখা গেল যদি ডাক্তারের কাছে যখন আসলো পরীক্ষা করে দেখা যাচ্ছে টেস্টিসটা নর্মাল যে জায়গায় থাকে তার থেকে একটু হাইয়ার, এবং সেখানে টেস্টিসটা যেরকম একটু মোবাইল থাকে সেরকম না, একটু ফিক্সড হয়ে গেছে। তো এইসব উপসর্গ মিলে তার ইসে করে আমরা বুঝতে পারি যে টেস্টিকুলার টর্শনটা এসে। তো ম্যান সেকেন্ড অর থার্ড ডেকেড অফ লাইফ এবং অল অন এ সাডেন পেইন, একটা সাইডে লোয়ার অ্যাবডোমেনে পেইন, তারপরে সেটা থেকে ভমিটিং বা এরকম উপসর্গ, এবং টেস্টিসটা যদি দেখা যায় যে একটু হাই আপ ফিক্স করা, তখন আমরা সে সাসপেক্ট করতে পারি। বেস্ট জিনিস ই হলো যে ইফ ইউ সাসপেক্ট ক্লিনিক্যালি যে টেস্টিকুলার টর্শন, ইট ইজ ইউর ডিউটি টু ওপেন অ্যান্ড সি রাদার দেন। টেস্টিকুলার টর্শন যেহেতু সাডেনলি হয়, অনেকেই মনে করে যেহেতু অন্যান্য ডিজিজ যেমন অ্যাপেন্ডিসাইটিস বা অন্যান্য কিছুর সঙ্গে মিলায় ফেলে অনেকে, বা প্রস্রাব ইনফেকশন আছে তার থেকেও তার সঙ্গে মিলায় ফেলে, কিন্তু টেস্টিকুলার টর্শনটা অত্যন্ত কিউরেবল একটা সিচুয়েশন যদি আমরা দেখি, কিন্তু যদি আমরা মিস করি তাহলে টেস্টিসটা ফেলে দিতে হবে। মানে ইয়েস অর নো সর্ট অফ সিচুয়েশন, ইফ ইউ গো হোয়াট এভার নেসেসারি ইউ হ্যাভ টু ডু, উই ওপেন ইট অ্যান্ড এক্সপ্লোর ইট, ইফ ইট ইজ নর্মাল ফাইন, ইফ ইট ইজ নট নর্মাল দেন ইউ হ্যাভ টু ডু দি কারেক্ট থিং, সো আনটুইস্ট দি টেস্টিস, ইফ দি সার্কুলেশন কামস ব্যাক, ইফ দি ব্লাড সাপ্লাই কামস ব্যাক ফাইন, ইফ নট ডু দি হোয়াট উই ডু, ইফ দি টেস্টিস কালার কামস ব্যাক উই ফিক্স ইট, উই কল ইট অর্কিডোপেক্সি, অ্যান্ড ইফ নাথিং ইজ দেয়ার ইভেন দেন বিকজ উই সাসপেক্টেড ওয়ান্স উই ক্যান সাসপেক্ট অ্যাগেইন, সো বেটার ইট ইউ ফিক্স ইট সো দ্যাট ইট ক্যানট টুইস্ট।
Okay,
so these are the actually medical a bit problem junior doctors should be careful about that. And every year, every Western country is some urologists are losing their registration because of this mistake.
Because of this. Okay.
And so for junior doctors, if you inform your senior, note it down that at that time you have informed.
Dr. Mohammad Ashrafi, apnar priyo gayak ke ba gayika?
Ami অনেকেই আমার প্রিয় গায়ক, কিন্তু এই মুহূর্তে আমি একজন দুজন মানুষই মারা গেছেন, দুজনের কথা আমি বলি। এক নম্বর হলো আমার প্রিয় একজন গায়ক হলো ভূপেন হাজারিকা, দুই নম্বর হলো বারী সিদ্দিকী।
আপনি দুটো গান বলুন, আপনার জন্য দুটো গান বাজানো হবে।
ভূপেন হাজারিকার বিস্তীর্ণ দুপারের
অবশ্যই
এই গানটা বাজাতে পারেন, আর বারী সিদ্দিকীর
অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন, অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন, নৈতিকতার খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন, বিস্তীর্ণ পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন, জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন, সহস্র বরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী অরগ্রগামী করে তোল না কেন ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত তবে শিথিল সমাজকে ভাঙো না কেন সহস্র বরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোল না কেন স্রোতস্বিনী কেন নাহি তুমি নিশ্চয় জানবি না তাহলে প্রেরণা দাও না কেন উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন বিস্তীর্ণ পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন বিস্তীর্ণ পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা
জানে কোন দিন মহিলা যাবি বন্ধু, আল্লাহ জানে কোন দিন মহিলা যাবি।
ডক্টর আশরাফি, হার্নিয়া একটি কমন ডিজিজ, এখন খুব দেখা যায়, তো পেশেন্টরা কি কি উপসর্গ নিয়ে আসতে পারে হার্নিয়ার ক্ষেত্রে?
হার্নিয়ার উপসর্গ প্রথমেই তার যে জায়গার হার্নিয়ার কথা বলতেছি, প্লেস অনুসারে একটা ক্লাসিফিকেশন আছে, যেমন ইনগুইনাল হার্নিয়া, ফেমোরাল হার্নিয়া, লাম্বার হার্নিয়া, অবটুরেটর হার্নিয়া, সো মেনি ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, এরিয়া অনুসারে যেমন ক্লাসিফিকেশন আছে। তা হার্নিয়ার জিনিসটা হলো যে একটা ক্যাভিটি আছে বডিতে, আমাদের অনেক ক্যাভিটি আছে, একটা ক্যাভিটির একটা উইক পয়েন্ট দিয়ে যদি আননেসেসারি জিনিস যেটা আসার কথা না সেটা যদি বেরিয়ে আসে দেন কল ইট হার্নিয়া। সো ইট ইজ এ উইক পয়েন্ট অফ দি কন্টেন্ট, উইক পয়েন্ট অফ দি ওয়াল অফ এ ক্যাভিটি থ্রু হুইচ দি কন্টেন্ট অফ দি ক্যাভিটি ইজ কামিং আউট। সো সবচেয়ে কমন যে হার্নিয়াটা মানুষের হয় সেটা ইনগুইনাল হার্নিয়া, সেটা সাধারণত গ্রয়নে থাকে মানুষের, যে আমরা বাংলাতে যে কুচকি বলি, কুচকির ভিতরের দিকটা তে হার্নিয়াটা দেখা যেতে পারে। একটু সুইলিং হয়, কাশি দিলে সুইলিং হয়, বা কনস্টিপেশন হলে, বা এই যে প্রোস্টেটের কথা একটু আগে বললাম, প্রোস্টেট হলেও তখন প্রস্রাব করতে তার কষ্ট লাগে, তখন সে কোদ দেয়, বাংলাতে যেটা বলা হয় কোদ দেওয়া, পার্চ করে, যে ওই পার্চ করলে পরে তখন অনেক সুইলিংটা ডেভেলপ করে। তারপর অনেক লোক আছে কাশি, ধরেন মনে সিগারেট খাচ্ছে তার কাশি, এক 15-20 বছর থেকে কাশি হতে হতে এই যে এক্সট্রা প্রেশার পড়ে, ওয়ার এন্ড টিয়ার হয়ে যায়, বডির ওই পর্দাগুলো উইক হয়ে যায়। তো তখন ইনগুইনাল ক্যানাল নর্মালি যেটা থাকে, যেটা দিয়ে টেস্টিসটা মানুষের অন্নকোষে চলে আসে, সেই জায়গায় একটু ইন্টেস্টিন চলে আসতে পারে, একটু ওমেন্টাম চলে আসতে পারে, বা অনেক সময় দেখা যায় কিডনি চলে আসছে, মানে খুব খারাপ সিচুয়েশনে, লিভার ছাড়া প্রায় সব কিছু চলে আসতে পারে ইফ ইউ অ্যালাউ। আমি একটা হার্নিয়াকে জানি, অপারেশন করছি, তার 2টা কিডনি ছিল ওই হার্নিয়ার ভিতরে, তার স্প্লিন ছিল হার্নিয়ার ভিতরে, একটু বিশাল ব্যাপার, কিন্তু লিভারটা ছিল না। সত্যিকার বই যেভাবে লিখছে ঠিক সেই রকমই।
আপনার এই হার্নিয়ার যে প্রবলেমটা, এটা কি উন্নত বিশ্বে এবং উন্নয়নশীল দেশে বা অনুন্নত দেশে এটা কি ইউনিভার্সাল, মানে সব জায়গায় হয় নাকি অনুন্নত দেশে বেশি হয়, উন্নত দেশে কম হয়, বা এটা কিছু?
এটা সারা পৃথিবীতেই আমার মনে হয় কম বেশি সবারই আছে। এসে যে আমরা যেমন বলি যে হেভি ওয়ার্ক করলে পরে তাদের বেশি হয়, এটা অত্যন্ত মানে ডেফিনিট কারণ না, যার হচ্ছে তার হয়তো জন্মগতভাবে একটু উইকনেস থাকতেছে, এটাও একটা ব্যাপার,
এজন্য শক্তিও
একটা ব্যাপার, ওয়েট লিফটিং ব্যাপার হতে পারে। কিন্তু একটা শিশু 6 মাস বয়স বা 4 মাস বয়স, তার মা বলতেছে যে বাচ্চাটা তো দিনে সকালবেলা যখন উঠে কিছু থাকে না, কিন্তু দিনের বেলা যখন খেলাধুলা করে তারপর দেখা যায় যে তার অন্নকোষ্ঠটা ফুলে গেছে, বা ওই এলাকায় একটা সুইলিং দেখা যাচ্ছে, তখন এটা কি? তো তখন দেখা গেল যে সেটা আসলে হার্নিয়া। তো হার্নিয়া এই জন্মগতভাবে কনজেনিটাল হার্নিয়া বলি আমরা ওটাকে, আর অ্যাকোয়ার্ড যদি মানুষ এই স্ট্রেসফুল কাজ করে, লিফটিং বিশেষ করে, এই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা ওয়েট লিফটার তারা কিন্তু একটা বিশেষ জিনিস পরে যাতে হার্নিয়া না হয়ে যায়, যখন সে উপরে সাপোর্টিভ একটা কিছু থাকে, ট্রান্সফর্মে ওগুলোকে ট্রান্সফর্মে।
আচ্ছা, তাহলে এটার ট্রিটমেন্ট কি?
ট্রিটমেন্ট যদি শিশুদের হয়, এটা বিভিন্ন রকমের মডালিটি অফ চিকিৎসা, তার প্রধান জিনিস হলো সার্জারি, অপারেশনটা করতেই হয়। শিশু যদি হয় তাহলে তাকে আমরা যেভাবে করি, বড় হলে পরে একটু ডিফারেন্ট, সে ইনগুইনাল ক্যানাল বলতে যে ক্যানালটা, একটা অ্যাডাল্টের বেলায় 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার লম্বা একটা ক্যানাল থাকতে পারে, ওই ক্যানালের যে পোস্টেরিয়র ওয়ালটা, পিছনের দিকের ওয়ালটাকে আমরা রিপেয়ার করে দিতাম আগে, বহু বছর থেকে প্রায় 1000 বছর মানুষের এই বেসিনি অপারেশন আমরা করতাম আগে, হয়তো চুল দিয়ে অথবা সুতা দিয়ে অথবা মানুষের গায়ের থেকে ইসে বা শিপের ইন্টেস্টিন দিয়ে নানান কিছু দিয়ে আমরা সেলাই করতাম, বা সিল্ক দিয়ে সেলাই করতাম। এখন দেখা গেছে যে না, ওই রিপেয়ারের চাইতে যদি আমরা মেশ একটা দিই, একটা মশারির টুকরার মতো মার্সেলিন অথবা প্রোলিন মেশ আমরা যদি লাগাই দিই, সেটা অনেকটা ভালো কাজ করে।
দুটো খুবই অফ টপিক কোয়েশ্চেন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে রিসেন্ট বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যে ডাক্তার আর পেশেন্টের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা অনাস্থা, কেমন যেন একটা সিচুয়েশন দেখা যাচ্ছে খুব, মানে তেমন যেন মানে রোগীরা ডাক্তারকে বিশ্বাস করছে না, ডাক্তাররা বলছে রোগীরা, মানে কেমন যেন একটা বিস্তারিত সিচুয়েশন চলছে,
কোনো ফেইলারই মানে ডাক্তারদেরকে ক্লেম করা হচ্ছে,
সবসময় পয়েন্টিং
করতে হচ্ছে, আসলে কিসের অভাব, মানে প্রপার কাউন্সেলিং এর অভাব, বা কি মনে করতেছেন?
একটা রোগী যখন ডাক্তারের কাছে আসে তার ভিতরে কিন্তু অনেক প্রশ্ন আছে, যে ডাক্তার সাহেব অপারেশন করবো, আমি এটা করতে পারবো তো, সেটা করতে পারবো তো। সুতরাং তার যে প্রশ্ন এনিথিং লেফট, শেষে যদি ডাক্তার জিজ্ঞেস করে যে ভাই কিছু কি মনে হয়ে গেছে, আপনি আবার জিজ্ঞেস করেন, আমার ফোন নাম্বার থাকলো, ইফ নেট ডেট আপনি ফোন করেন আমাকে জিজ্ঞেস করেন। রুগীর অপারেশন করে দিলাম, রুগী জানে না ভালো করে, ইভেন ডাক্তারদেরও চিকিৎসা হচ্ছে, আরেক ডাক্তার হয়তো অপারেশন করে দিচ্ছে, জানেই না তার কি আছে, এবং আমার দেখা অনেক কি আছে, আমি সময় বেশি দিই দেখে। অনেক মানুষ বলছে যে আমি জীবনে অনেক ডাক্তার দেখছি, আপনার মতো ডাক্তার দেখিনি, আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশে এইটা বলে। কিন্তু অস্ট্রেলিয়ার ওয়ান গুড থিং এই যে কাউন্সেলিং এবং পেশেন্টকে কনভিন্স করার দায়িত্বটাকে ডাক্তারদেরকে এত সুন্দরভাবে পড়ানো হয় বা দেখানো হয় যে প্রত্যেকটা ডাক্তার এখানে তাদের সময় দেয় রুগীর পিছনে যতক্ষণ লাগে। এটা এমন না যে আমি অপারেশন করবো আমি আধ ঘন্টার বেশি সময় দিব না, ইভেন ইফ নিডেড আওয়ার্স ইউ হ্যাভ টু কনভিন্স দি পেশেন্ট, যে জিনিসটা বাংলাদেশে হয় না।
আরেকটা যেটা খুবই, এটা আমি মিথিলা আমরা দুজনেই খুবই কিউরিয়াস যে আপনারা, আপনি এবং ডাক্তার হানা আশরাফি দুজনেই, আপনারা দুজনেই অত্যন্ত সফল একটি দম্পতি, এইটা মানে এই ইয়াটা কি সিক্রেটটা কি, মানে এইটা আসলে আমরাও যারা নতুন যারা কাপ আমাদেরও মনে হয় আপনাদের কাছ থেকে শেখার যথেষ্ট পরিমাণের মানে সুযোগ আছে।
ধন্যবাদ তোমাদেরকে খুব ভালো একটা প্রশ্ন করার জন্য, কারণ আমার মনে হয় আমি মানুষকে যতটুকু শেখাই, আমি আই কনসিডার মাই সেলফ অর মাই ওয়াইফ অ্যাজ ভেরি গুড ডক্টর অ্যান্ড উই আর গুড ট্রেনার অ্যাজ ওয়েল। তার প্রমাণটা আমরা দেখি আমাদের নিজেদের তিনটা ছেলেকেই আমরা ইসে তাদেরকে মানুষ করতে পারছি। বাচ্চাগুলোকে যে আমরা হোম ট্রেন আপ করতাম, সেটার প্রধান গুড জিনিস আমি মনে করি যে ওর মা আলহামদুলিল্লাহ শি ইজ ভেরি ব্রেনি পারসন, সারা জীবনে কোনো স্কুলের কোনো সময় সেকেন্ড হয়নি সে, ইভেন দ্যাট কন্টিনিউ টিল ডেট, মানে সে তার ডিজিও পরীক্ষাতে অনেক পরীক্ষার্থীর ভিতরে একজনই পাস করছে, সেটা ফাতেমা। তারপরে এফআরসিএস গাইনিতে ওই একই জিনিস দেখছি, এবং আই নো ইট লং বিফোর, মানে ডিউরিং আই উই ম্যারিড অন 25th March 1982, এবং তখন থেকে আমি জানি। আমি বাচ্চাদের, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা ছেলেদেরকে কেমনে মানুষ করবো, তো উনি বললেন যে কখনো মনে করো না যে অনেক টাকা পয়সা রেখে যাওয়া তাদের জন্য অ্যান্ড দে উইল বি হ্যাপি, নেভার থিঙ্ক দ্যাট, থিঙ্ক টু এডুকেট দেম, অ্যান্ড দ্যাটস হোয়াট আই ডিড, এবং অফকোর্স দ্য ক্রেডিট গোজ টু দেয়ার মাদার অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু হার। ওয়ান থিং শি হ্যাজ ট্রেন ভেরি গুড দি বয়েজ, দ্যাট আই ডোন্ট হ্যাভ এ ডটার সো অনলি বয়েজ, অ্যান্ড শি টট দেম হাউ টু কানেক্ট উইথ গড। অ্যান্ড ওয়ান লিটল থিং আই হ্যাভ টু মেনশন, বিকজ আই হ্যাভ কোটেড ইন মেনি প্লেসেস, হোয়েন আই রিড ফিজিওলজি অর বায়োকেমিস্ট্রি দেন মেনি প্লেসেস টু প্রেইজ দি গড ক্রিয়েটার আই হ্যাভ রিটেন সুবহানাল্লাহ, দ্যাট মিন্স ইটস এ মার্ভেলাস থিং আই রোট অ্যান্ড আই মেনশনড ইট ওয়েল মাই সান ওয়াজ স্টাডিং ফিজিওলজি আকবর, আই হ্যাভ রিটেন ইট ইন দি বুক সুবহানাল্লাহ। Then a few days later he said, Baba, why do you write only one place? I feel every line you should praise the creator. So, wow, such a nice, unique and such a marvelous science, arts, everything has been fitted in one line of physiology or science information. Boys, they perform so good that even their teachers, they feel that they call them our children. That has happened for Akbar, Daniel and Daud, all of them, because they really feel that Australia has given them a good environment to flourish, and that probably in any other country could be difficult. So I think credit goes to Australia too, that they have given an environment for the kids.
চমৎকার, এটা কিন্তু সত্যি কথা যে অস্ট্রেলিয়াকেও আমাদের, আমরা যারা এসেছি অস্ট্রেলিয়া কিন্তু আমাদেরই দেশ, এবং আমাদের দেশ মানে আমরা যেভাবে দেশকে ভালোবাসি অস্ট্রেলিয়া আমাদেরই দেশ, এবং আমাদেরকে অস্ট্রেলিয়াকে সেভাবেই ভালোবাসতে, অস্ট্রেলিয়া আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অবশ্যই আমাদের অস্ট্রেলিয়াকে যথাসম্ভব অবশ্যই তার ভালোর জন্য আমাদের সবসময় কাজ সবসময় করা উচিত। আপনি কিছু বলেন ডাক্তার মোহাম্মদ আশরাফি,
তোমাদের দুজনকে খুবই।
You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Farsi, the Persian language.
Inja Brisbane Radio Manobeshno. شنوندگان عزیز رادیو منو بشنو با آرزوی حال خوش برای شما. ساعت 9 و 17 دقیقه شب چهارشنبه 16 می 2018 میلادی برابر با 26 اردیبهشت ماه 1397 خورشیدی است و مطابق معمول چهارشنبه ها همین ساعت صدای ما رو روی موج 98.1 اف ام از ایستگاه رادیو فور ای بی بریزبن استرالیا میشنوید. من که زهره باشم با همکاران خوبم در استودیوی شماره 2 در خدمتون هستیم و امیدوارم که بتونیم 45 دقیقه برنامه خوبی براتون اجرا کنیم. یک درود ویژه هم بر رادیو بین های عزیزی که ما رو روی صفحه فیسبوک منو بشنو همین الان به صورت زنده و مستقیم میبینند و میشنوند.
با سلام خدمت شنوندگان خوب منو بشنو، احسان هستم و با یک خبر ورزشی دیگه در خدمت شما عزیزان هستم.
با عرض سلام و ادب به تمامی شنوندگان و بینندگان فیسبوکی رادیو منو بشنو، خاطره هستم با یک برنامه زیبایی دیگر در خدمت شما عزیزان هستم.
درود، محمد حسینم، امشب در خدمت شما عزیزان شنونده هستم.
خب اولین موسیقی امشب رو بشنویم با صدای امیر حسین افتخاری نازنین، یا آهنگ جدید و شاد و بترکون به نام زیبانگارا. از این شروع خیلی شاد محمد حسین بگو ببینم که به کجا میخوایی ما رو ببری.
خب امروز میخوام در مورد حسگرهای هوشمند در فضاهای عمومی هم پابلیک استرالیا صحبت کنم.
خب چقدرم خوب،
خواهش میکنم. شهرهای هوشمند اول یه تعریفی بکنم بعد برم در مورد حسگرهای هوشمند یا شبکه‌های سنسور بیسیم یا وایرلس سنسور نتورکس اول صحبت کنم، بعد میرم در مورد این که استرالیا.
خیلی قلم سلام،
امروز دیگه خواهش میکنم، امروز دیگه به من چیزی نگیم که میخوام چند کلمه تخصصی است که واقعا ترجمهش خیلی بیمزه است، ولی خب حالا من میگم. حالا
باشه.